28 মে 2018 ترجمان کابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم 2000 এর অধিক কবিতা প্রায় 3 দশক ধরে ওলামা মশায়েখ এবং বিভিন্ন মহলে বাংলা ভাষার মসনবী শরীফ হিসাবে গণ্য করা হচ্ছে, যেটা বাঙালি জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের এক মহাদান, বাংলা ভাষাভাষীদের জন্য এক গর্বিত ইতিহাস। ইতিপূর্বে বাংলা ভাষায় নিজের কবিতার প্রতিটি লাইনের প্রতিটি শব্দেই শুধুই আল্লাহর মহব্বত, শুধুই নবীর মহব্বত, শুধুই মদিনার টান, শুধুই মক্কাবানে ছোটাছুটির ঘ্রাণ, এভাবে কেউ কবিতা লিখেছেন বা বলেছেন কি না এমন নজির আছে বলে জানা নেই। হযরত ওয়ালা দামোদর বরকাতুহুমের কবিতা বাংলা ভাষার ইতিহাসে এক বিস্ময়কর অধ্যায়। আল্লামুখী কাব্যেন শুধুই নয়া দিগন্ত উন্মোচনকারী নয়, বরং নতুন প্রাণ সঞ্চারকারী। প্রতিটি কবিতাই যেন সৃষ্টি থেকে স্রষ্টাপানে উড়াল দেওয়ার এক নতুন অধ্যায়। পৃথিবীর সবকিছুই জানা এবং বোঝার একটা মাপকাঠি থাকে। হযরত ওয়ালা দামোদর বরকাতুহুমের কবিতা বোঝার মাপকাঠি নিয়ে হযরত ওয়ালা দামোদর বরকাতুহুম নিজেই এই তারিখে বাদ তারাবির মজলিসে আমি মহাধ্বনি কবিতার ব্যাখ্যায় শুরুতেই বলেন,
আমার কবিতা বোঝার জন্য কোনো আগুনে জ্বলা আল্লাহ বলার সোহবতে উঠা বসা করা চাই, না হলে খালি বাংলা কবিতা শুনে কি বুঝবা তো কি জানে।
আল্লাহ এবং তার রসুলের মহাব্বতের জোয়ার হযরতের তারুণ্যের জোয়ারের সাথে যেন পাল্লা দিয়ে আগে আগে ছুটতে থাকে। সর্বপ্রথম যে কবিতা হযরত বলেছিলেন সে বিষয়ে হযরত আলাদা আমাদের কাথুম বলেন,
আমার বয়স যখন সম্ভবত 17 তখনই বাংলাতে আমার কবিতা শুরু হয়েছিল, এটা ইংরেজি 72 সালে। হ্যাঁ, যেমন আমি যখন প্রথম কবিতা লিখি যেটা বের হইতো আমি ওই শব্দের অর্থও জানতাম না। যেমন আমি এক কবিতা লিখছিলাম, আজ ঈদ প্রেমের ইশারায় হাসিছে নীলাম্বর, তো ওই সময় আমি জানতামই না যে নীলাম্বর অর্থ কি। পরে ডিকশনারি খুঁজে দেখলাম যে ইস কি সুন্দর অর্থ। 17 বছর বয়সে তখন তো আমার বাংলার কোনো চর্চা একেবারেই ছিল না।
লালবাগে দৌড়া পড়া অবস্থায় দাদা হযরত শেখুল আরব ওয়াল আজম হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত হয়ে সোহবতে চলতে শুরু করেন। এখন থেকে সব কিছুই মদিনার টানে মক্কা পানে আল্লাহর জন্য ঊর্ধ্বগগনে উঠতে থাকে। দাদা হযরতকে পাওয়ার পর হযরতের কবিতার রং যে পরিবর্তন হয় সে বিষয়ে বলেন,
হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহির কি কথা, হযরত বললেন যে আপকো বাংলা মে কিউ নহি আতা, তোমার কবিতা বাংলাতে কেন হয় না। কোন আল্লাহ ওয়ালার দিলের যে চাহাত, তার রুহের যে বেচাইনি আল্লাহ পাক দেখেন, সেই মোতাবেক আল্লাহ পাকের মেহরবানি নাজিল হয়। তো হযরত ওয়ালা এই কথা বলছেন, এটা দিলের হযরতের দিলের বেচাইনি ছিল এবং এটা হযরতের অন্তরের দোয়া ছিল যাতে বাংলাতে আমার কবিতা হয়।
মাগফিরাতের দশকে 13তম তারাবির পরের মজলিসে 30 মিনিট 42 সেকেন্ড পর হযরত ওয়ালা দামাত বরকাতুহুম নিজের কাব্যের ইতিবৃত্ত নিয়ে যা কিছু বলেছেন তা হুবহু পেশ করা হলো।
হযরত মাওলানা ইউসুফ বিন নূর রহমতুল্লাহ আলাইহির নিকট আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি মারিফে মসনবী কিতাবটা পেশ করছেন, হযরতের নিজের লেখা মারিফে মসনবী, মসনবীর খাস খাস আশার এগুলোকে উল্লেখ করে ব্যাখ্যা করছেন হযরত ওয়ালা, তর্জমা ব্যাখ্যা। হযরত মাওলানা ইউসুফ বিন নূর রহমতুল্লাহ আলাইহি দেখে এত খুশি হয়েছেন, বললেন যে ওয়াহ ওয়াহ ওয়াহ, লা ফারকা বাইনাকা ওয়া বাইনা মাওলানা রুম, মানে তোমাদের ভাই তোমার আর মাওলানা রুমির রুহের মধ্যে কোনো পার্থক্য দেখি না, একই রুহ থেকে যেন তোমরা কথা বলতেছ, লা ফারকা বাইনাকা ওয়া বাইনা মাওলানা রুম। হযরত ওয়ালারও মসনবী আছে, আশার আছে। তো একবার মুফতি রশিদ আহমদ সাহেব লুধিয়ানবী রহমতুল্লাহ আলাই মজমাতে বয়ান করতেছিলেন এবং তিনি বলতেছিলেন যে মাওলানা রুমি বলেন, পরে বলছেন শের বলছেন ব্যাখ্যা করছেন, বয়ান শেষ হয়েছে, পরে আমার শায়খ রহমতুল্লাহ মজলিসে ছিলেন, পরে বললেন হযরত পুর শের মাওলানা রুমিকে নিয়ে এবং মেরা শের শেরটা তো মাওলানা রুমির নেটা আমার শের, কিন্তু এসা ভোজনে মিলে এবং মর্মে মিলে কি বলা শুনতেছ প্রিয় বন্ধু। আমার তো আগে এক সময় ছিল যে ফার্সিতে অনেক আশার লেখা হয়েছিল হজরতওয়ালা, বিশেষভাবে হজরতওয়ালা রহমুল্লার মহব্বতে। তো ফার্সিতে অনেক শের আশার কবিতা লেখা হয়েছে, হজরতওয়ালা শুনতেও চাইতেন না, সবারটা শুনতেন। কেউ কিছু লিখলে বাংলা হোক, উর্দু হোক, ফার্সি হোক, সবারটা শুনতেন। আমারটা শোনার জন্য অনেক ওলামা ইকরাম বেচাইন থাকতেন, অনেক সালেকিন, হজরত মুরিদিন, যে বেচারা লিখছে হজরত আমরা শুনব। হজরতওয়ালা কোনো খেয়ালই করতেন না, ভুরুক্ষেপ করতেন না, যখন যেন এই কথা তিনি শুনে নিনি। এক বড় আলেম দ্বীন ভোলার, হ্যাঁ না, যিনি দারুন দেওবন্দে সেই পুরানা যুগের ফজলাদের একজন, অনেক বড় আলেম হজরত মাওলানা ফজলুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহ। তো দেখতে শুনতে বহুত উঁচু লম্বা, শরীরও মাশাআল্লাহ সেরকম, দেখলেই তার প্রতি মানুষের শ্রদ্ধা জাগত। তিনিও হজরতওয়ালার হাতে এসে বায়াত হয়েছেন। তো উনি একবার এখানে আসছেন, ওদিকে আমার আসার খুব হয়েছে আলহামদুলিল্লাহ হজরতের মহব্বতে ফার্সিতে। তো এক জায়গায় আমি শুনাইতেছিলাম, পুরো মজমা মস্ত হয়ে শুনতেছিল ওই আসার মাওলানা ফজলুল হাসান রহমতুল্লাহ আলাইহ শুনছেন। পরে হজরতওয়ালার সামনে, হজরতওয়ালার কাছে আমার সামনে দরখাস্ত করছেন যে তার ফার্সি আসার আপনার মহব্বতে এগুলো আমরা তার জবানে শুনতে চাই আপনার সামনে। হজরতওয়ালা চুপচাপ থাকছেন। একবার হজরত বললেন এইরকম এক মৌকাতে হজরতওয়ালা বললেন যে আপকো বাংলা মে কেউ নিয়ে আতা, দেখো কেসা মুআমালা, আরিফিনের মুআমালা আলোক, কলন্দর হারছে গোয়া, দিদা গোয়া, আল্লাহ ওয়ালাদের মেজাজ রুহের খবর আমরা কি জানবো কি বুঝবো। হ্যাঁ, কাহা পাওগে সদরা বাজ গামে, নেহা জো গম হে দিল কে হাসিয়া মে। আ মন্তিক ফালসাফার হাজার পৃষ্ঠার মধ্যে সেই সেই ব্যথা কোত্থেকে পাবে যেটা আল্লাহ ওয়ালাদের সিনাতে মজুদ। কাহা পাওগে সদরা বাজ গামে, নেহা জো গম হে দিল কে হাসিয়া মে। লজিক শাস্ত্র আর দর্শন শাস্ত্রের হাজার লাখ পৃষ্ঠা যদি তুমি পড়ে ফেলো, তুই অনেক বড় জ্ঞানী হইলা বটে, কিন্তু আল্লাহ পাকের মহব্বতের সে ব্যথা তুমি কেমনে অর্জন করবা যেটা কোনো আল্লাহওয়ালার সিনাতে আছে। হ্যাঁ, সেটার জন্য তরিকা হল করিব জ্বলতে হয়ে দিলকে আপনার দিল কর দো, যে দিলে আগুন জ্বলে সেই দিলের কাছে যাও, নিজেকে সেখানে পৌঁছাও। করিব জ্বলতে হয়ে দিলকে আপনার দিল কর দো, ইয়ে আগ লগতি নেই হ্যায় লগাই জাতি হ্যায়। এই আগুন একলা একলা নিজে চেষ্টা করলে হয় না, এই আগুন জ্বলে না, এ আগুন কেউ লাগাই দেয় তো ফের লাগে। এক বুজুর্গ বলছি না, আবার লাগা ওই সক্তা হয় জিসকো লাগি হ্যায়, যার অন্তরে আগুন জ্বলে তো তিনি আরেক অন্তরে আগুন জ্বালাইতে পারেন। জো আগ কি খাসিয়ত ও এসকি কি খাসিয়ত, এক খানা বখানা হ্যায় এক সিনা বসিনা। আগুনের যে স্বভাব তো আল্লাহর মহব্বতের সে একই স্বভাব। আগুন এক ঘর থেকে আরেক ঘরে লাগে। হ্যাঁ, এক ঘরে আগুন লাগলো ফের পাশের ঘরেও লাগে। যে সিনাতে আল্লাহর মহব্বতের আগুন জ্বলে সে সিনা থেকে হাজারো সিনাতে ফের আগুন লাগতে থাকে। হ্যাঁ, বহরহাল তো হজরতওয়ালা রহমতুল্লাহ আলাইহির কি কথা, হজরত বললেন যে আপকো বাংলা মে কিউ নি আতা, তোমার কবিতা বাংলাতে কেন হয় না। কোন আল্লাহওয়ালার দিলের যে চাহাত, তার রুহের যে বেচাইনি আল্লাহ পাক দেখেন, সেই মোতাবেক আল্লাহ পাকের মেহরবানি নাজিল হয়। হ্যাঁ, কবি আলম গুলস্তান আর কবি বীরা না হতা হ্যায়, জো হতা হ্যায় বপা সে খাতিরে দিওয়ানা হতা হ্যায়। হ্যাঁ, আল্লাহওয়ালাদের রুহের এই তড়পের বরকতে কত যে দিনের কাজ হয়, কত বান্দা মকবুল হয়, কত বান্দা বান্দার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে কবুলিয়ত হয় এবং দিনের খাদিম হিসেবে আল্লাহ পাক মঞ্জুরি দেন। হ্যাঁ, আজীব মামলা বড়ায় সরঞ্জাম কার সওয়াব, একে আজ হাজারা সওয়াব ইন্তেখাব। আল্লাহ পাকের দিনের কাজের জন্য হাজার হাজারের মধ্যে একজনকে আল্লাহ পাক নির্বাচন করেন, যে তোমার দিলাম এই কাজ করার জন্য, তোমাকে নির্বাচন করলাম। হাজার হাজার লাখ লাখের মধ্যে এক দুজনকে নির্বাচন করেন আল্লাহ তাআলা। বরায় সরঞ্জাম একার সওয়াব, আল্লাহ পাকের দিনের বড় দিনের বড় কাজ করার জন্য আল্লাহ পাক যে হাজার হাজারের মধ্যে লাখ লাখের মধ্যে একজনকে কবুল করেন, সবারই আল্লাহ পাক হাকিমুল মত মাওলানা থানুই বানাইছিলেন, সবাকে মাওলানা নানুতুবি গঙ্গুই বানাইছেন, বলো ভাই। হ্যাঁ, সবাই সবারই আল্লাহ পাক মুজাদ্দিদ আলবে সানি বানাইছেন, আজীব শান আল্লাহ পাকের। রসুল্লাহ সাল্লাহ আলিয়াস্লামের সাহাবি কারা হবেন, আল্লাহ পাক নিজে নিজেই ইন্তেখাব করছেন যে এই কয়েকজন বস, এই কয়েকজন এর বস, ওই কয়েকজনই হয়েছেন। এক হাদিসে পাকে বলছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ ইখতারানি ওয়া ইখতার লি আসহাবান ওয়া আসহারান ওয়া আনসারান আও কামা ক্বাল, যে আমার সাহাবি কারা হবেন তা আল্লাহ পাক নিজে নির্বাচন করছেন, আমার আনসার কারা হবেন তো তা আল্লাহ পাক নির্বাচন করছেন, আমার শ্বশুরালয়ের আত্মীয় কারা হবেন তা আল্লাহ পাক নির্বাচন করে দিচ্ছেন। এই না যে এক জায়গার থেকে হয়ে গেছে অটোমেটিকলি, অটোমেটিক না, সব আসমানি ইন্তেখাব, আসমান থেকে সব নির্বাচন হয়েছে, নির্বাচিত সব, এবং আসমানের নির্বাচন অন্য কারো না। যাই হোক, তো হযরত ওয়ালা এই কথা বলছেন, এটা দিলের হযরতের দিলের বেচারি ছিল এবং এটা হযরতের অন্তরের দোয়া ছিল যাতে বাংলাতে আমার কবিতা হয়, কিন্তু বাস্তবতা ছিল এই যে আমার বয়স যখন সম্ভবত ১৭ তখনই বাংলাতে আমার কবিতা শুরু হয়েছিল, এটা ইংরেজি ৭২ সালে। হ্যাঁ, যেমন আমি যখন প্রথম কবিতা লিখি যেটা বের হইত আমি ওই শব্দের অর্থও জানতাম না, যেমন আমি এক কবিতা লিখছিলাম আজ ঈদ প্রেমের ইশারা হাসিছে নীলাম্বর, তো ওই সময় আমি জানতামই না যে নীলাম্বর অর্থ কি, পরে ডিকশনারি খুঁজে দেখলাম যে ইস কি সুন্দর অর্থ। ১৭ বছর বয়সে তখন তো আমার বাংলার কোনো চর্চা একেবারেই ছিল না, মাদ্রাসায় পড়াশোনা করি কি কথা বুঝেন নাই, তো অনেকগুলো কবিতা ছিল কিন্তু এক মানুষকে দিছিলাম হেফাজত করতে, এই বেচারা সব হারায় ফেলছে। তারপরও আমার কিছু কিছু মুখস্থ ছিল কিন্তু আমি এগুলো হেফাজত রাখিনি বহরহাল, কিন্তু পরে মাদ্রাসার পড়াশোনার ভীষণ চাপের কারণে ওইদিকে মন দেওয়ার কখনো সুযোগই হয়নি। তখন তো আমি মাত্র নাহবিমির হেদায়তুন্নাহ পড়লাম মাত্র, হ্যাঁ সেই সময়ের কবিতা। যাই হোক, তো পরে হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহির দোয়ার বরকতে কবিতা শুরু হল। হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের দিলের যে চাহাত এটা যে কত দামি মূল্যবান, আসমান ওয়ালা দেখেন যে আমার আমার আশেক বান্দা এই জিনিস চাইতেছে, ফের আল্লাহ পাক তার সাথ দেন, ঠিক আছে তুমি চাও তো আমিও চাই, তুমি যখন চাও ফের আমিও চাই। আল আইনু হাক্কুন এই হাদিসের তাহাতে মেরকাজ সরে মেসকাত কিতাবে মোল্লা আলী কারী রহমতুল্লাহ লিখছেন যে সর্বদা আল্লাহ পাক আরিফিনের অন্তরের উপর নজর রাখেন যে কি চায় আমার মাহবুব, আমার মাহবুব বান্দা কি চান, তো সেটার উপর আল্লাহ পাকের নজর থাকে হামেশা। এই জন্যই কোন আল্লাহওয়ালার হযরত হাকিম উল মুতানবী বলেন, কোন আল্লাহওয়ালার হৃদয়ে জায়গা বানায় ফেলো নিজের জন্য একটু, তোমার কাজ হয়ে যাবে তাহলে। কোন আল্লাহওয়ালা যখন চাইবেন আল্লাহ এই বান্দা এই যেন আপনার হয়ে যায়, ফের কাজ হয়ে যাবে। শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ আলাই না মাওলানা জালালউদ্দিন হুমায়ুনি রহমতুল্লাহ আলাই খুব চাইতেন তার এক খাদেমকে যে সে খুব আল্লাহওয়ালা হয়, ফের আল্লাহ পাক বহুত বড় বানিয়ে দিয়েছেন। মাওলানা রুমি সে ইস্তাম্বুলের জঙ্গলের মধ্যে, রোম ছোট্ট এক জায়গা, ওইখানে মাওলানা রুমি জঙ্গলের ভিতরে এরকম নির্জনে থাকা পছন্দ করতেন, আর ওখানে তার এক খাদেম ছিল, তো তিনি আশার বলতে থাকতেন, ওই খাদেম এগুলো লিখতে থাকতেন। আল্লাহ পাক তার দ্বারা এত বড় কাজ দিয়েছেন। হ্যাঁ শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ তো যাই হোক, একবার এরকম হলো যে হযরত ওয়ালা রহমতুল্লাহ এক মুরিদ আলেম তিনি হজ করে আসছেন, তো এখানে ঢালকানগরে হজরতের সঙ্গে দেখা করছেন এবং আমার সামনে বললেন যে হজরত জি আলহামদুলিল্লাহ আমি এবার হজে গেছিলাম আপনার দোয়ার বরকতে হজ করে আসছি। ওই মাওলানা এইটা বলছেন খালি, আমি তো এই পাশে, ওই মাওলানা বলতেছেন আমি হজরতের পাশে ওখানে দাঁড়ান। হজরত ওয়ালা ওই কথা শুনেই ভীষণ খেপলেন আমার উপরে, হঠাৎ করে কোন ডাং বাং আগে পিছিয়ে কোন ঝড় কোন মেঘ বাদল নেই, প্রচন্ড ঝড় তুফান শুরু হয়ে গেছে, কি খেপা আমার উপরে। আপকে কেউ নেই তহফিকতি আজকে, কেউ নেই আপকে তহফিকতি, তোমার কেন তহফিক কেন হজের, কি রাগারাগি গরমাগরমি, আমি সরমে টরমে লজ্জা একদম মানে ভর্তা ভর্তা হয়ে গেছি। কিন্তু শেখের সামনে নিজেকে মিটিয়ে রাখা চাই, তিনি বলতেছেন বস এটাই ঠিক আছে, খুব রাগ করলেন হজরত। উনি বললেন যে আমার হজ নছে, আমার এবার হজ করে আসছে, ওইটা শুনে হজরত আমার খুব গরম দিলেন, তোমার কেন তৌফিক না হজ করার জন্য। আজি আমি চুপ করে থাকছি, যাই হোক কয়েক বছর গেল, আল্লাহ পাকের মেহরবানি হলো, ফের হজ করার তৌফিক হলো। তা এইভাবে যে আমি ধূপ খোলা খানকাতে গেলাম, তো ওখানে আমি কামরাতে একলা বসেছিলাম, তো আমার এক পীর ভাই, তিনি তার সঙ্গে আমার কোনো এরকম ঘনিষ্ঠতা তখনও না, মহব্বত করেন বস, উনি হঠাৎ কামরায় ঢুকলেন, ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিলেন, পরে আমার সামনে বসলেন, খুব আমাকে মহব্বত করেন সম্মানও করেন। তিনি বললেন যে আপনার কিছু টাকা আমার কাছে আমানত অনেক দিন থেকে পড়ে আছে, তো আমি আর কত বহন করব, আপনার আমানত আপনাকে পৌঁছে দিতে চাই। পরে অনেকগুলো টাকা আমার সামনে দিলেন এবং বললেন যে আমি শুনছি যে আপনি হজে যান নাই, তা আপনি হজ করবেন এটাই আমি আশা করি, তা আপনার সেই টাকা আমার কাছে জমা ছিল, আমানত ছিল, আপনারটা আপনি বুঝে নেন। এত মানে ইজ্জতের সাথে তিনি উপস্থাপন করলেন, তো যেটা আল্লাহর তরফ থেকে আসে সেটাকে কবুল করা চাই, ফেরত না দেওয়া চাই, তাই না? যাই হোক, তো আলহামদুলিল্লাহ হজ করার তৌফিক হলো। তা আমি যখন হজে যাই, তো তখন ভাবলাম যে ওখান থেকে আসার পথে করাচি হয়ে আসবো, হজরতওয়ালার সোহবতে কিছু সময় থাইকে আসবো। তো মুফতি রুহুল আমিন সাহেব সদর সাহুজুরের ছেলে, উনি আর আমি একসাথে ওই বছর হজে যাওয়া হয়েছিল, তো ওখান থেকে দুজনই আমরা করাচি চলে গেলাম। হজরতওয়ালার কামরা যখন গেছি, তো একবার ওই সময় বললাম যে হজরত জি আমি আলহামদুলিল্লাহ হজ নসিব হয়েছে আপনার দোয়া। তো একবার এরকম হয়েছিল যে ঢালকানগরে অমুক মাওলানা সাহেব আপনাকে বললেন, আপনার মুরিদ তিনি, যে আমার হজ করে আসছে, আমি সামনে ছিলাম হজরত জি, আর আপনি আমাকে কি রাগ করলেন, আপকো কেউ নেই তৌফিকতি আজকে, খুব রাগ করছেন আপনি আমাকে। হজরতওয়ালা ফওরান বললেন বসি উসি ডাট কি বরকত হ্যা কি আপকো হজ কি তৌফিক হয়েছে, সেদিন যে আমার ধমক খাইছো সেটার বরকতই তোমার হজ নসিব হয়েছে। বেশাক তো হজরত বলে ফেললেন, আর যেদিন হজরত ধমকাইতেছিলেন তখন আমার মনে হইতেছিল ওই ধমক খাওয়ার মুহূর্তে মনে হইতেছিল যে আল্লাহ পাককে দেখাইতেছেন, ও কিন্তু জানে হজে, আল্লাহ ওরে নেন, ওরে আমাকে যে মারে মারে মানে মা অনেক সময় নিজের মেয়েরে বকে, কিন্তু উদ্দেশ্য হলো বউ, কিন্তু বউরে ডাইরেক্ট বলতে পারে না, পরে মেয়েরে বকাবকি করে। আল্লাহর সঙ্গে তো হইচই করার সুযোগ নাই, আমাকে বকাবকি ধমকা ধমকি করে আল্লাহকে দেখাই দিয়েছেন, ও হজে গেল না কেন। আল্লাহ ওদের কাণ্ড বৃত্তি বড় আজীব, এজন্য সেগুলো দিস মাওনা হজরত মাওনা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ তিনি বলতেন যে আমার আব্বা মাওনা ইয়াহিয়া কানলবী রহমতুল্লাহ বলতেন যে ভাই ইন আল্লাহ ভালো সে ডরো, কিউকে ইনকি উল্টি ভি সিধি হতি হ্যায়, এদের এদেরকে হামেশা ভয় করো ভাই, এদের উল্টা যেটা দেখো সেটাও কিন্তু আসলে সিধা, তোমরা উল্টা দেখো আর কি, আসলে সেটা সিধাটা। এর একদিন কতগুলো মেসাল দিছিলাম তো আমি, না যাই হোক, তো হজরতওয়ালা বললেন যে ভাই আপকো বাংলা মে কেউ নেই আতা, পরে আলহামদুলিল্লাহ বাংলাতে কবিতা শুরু হলো। হ্যাঁ, কবিতার কোন লেখার নিয়ম কারণ তোরাই আমার পড়া ছিল জানা ছিল, কবিতা লেখা শুরু হলো, তো অনেকগুলো কবিতা জমা হয়ে গেল। একবার হজরতওয়ালা ঢাকাতে তশরিফ আনলেন, হজরতের কামরায় একা আমি ছিলাম, বললাম হজরতজি বাংলাতে আমার অনেকগুলো কবিতা হয়েছে। আচ্ছা শোনাও আমাকে। ওহো, এত উর্দুতে লিখলাম, এত ফার্সিতে লিখলাম, তা শুনতে কোনোদিন রাজি না, এখন এইটুকু বলতেই বললাম শোনাও আমাকে। তা আমি শুরু করলাম, তাকি হায় কত তুরে, ডাকি তাই কত সুরে, আখি জল বুকে পুরে, সাকি তুই কত দূরে, পরানে নয়নে গগনে পবনে, কাহারে খুঁজিয়া পায়, শিশিরে নিশিতে পভাতে দিবাতে, কাহাতে মজিয়া যায়। তো পড়তে থাকলাম, হযরত ওয়ালা বলে উর্দু মে তর্জমা করো, উর্দুতে তর্জমা করে শোনাও। তর্জমা করলাম, হযরত ওয়ালা বললেন মাওলানা রুমি কে কালাম সে মিলতা জুলতা হ্যায়, তোমার কবিতা তো মাওলানা রুমির কবিতার সঙ্গে খুব মিলে না, মিলতা জুলতা হ্যায়, ওই রকম মাওলানা রুমির কবিতার সদৃশ, কথা বুঝতেছেন? এই ভাষাটা এটা ছিল আরেকটা দোয়া। বহরহাল এইভাবেই ফের এই কবিতা লেখার তৌফিক হইতেছে, শুনতেছেন প্রিয় বন্ধুরা? আজিব মামলা, কোথার থেকে কি হয়, কবি আলম গুলিস্তান আর কবি বীরানা হতা হ্যায়, জো হতা হপাশে খাতের দিওয়ানা হতা হ্যায়, আল্লাহ ওয়ালাদের দোয়ার বরকতে কত কিছু হয়, আজিব আজিব মামলা হয়। মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি পড়তেন এই বরিশালের, এখন তো পিরোজপুরের মধ্যে পড়ছে, সরসিনা এলাকার নিকটে একটা সন্ধ্যা নদী আছে, সন্ধ্যা নদী থেকে ছোট্ট এরকম শাখা নদী ভিতরের দিকে গেছে, ওর পাড়ে একটা এলাকার নাম সুটিয়া কাঠি, সুটিয়া কাঠি, এখানে এক স্কুল আছে, এখানে মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ শৈশবকালে পড়তেন। হ্যাঁ, তো ওনার মনের ভিতরে বেকুলতা ছিল যে আরবি পড়ব, বাবা পড়তে দিচ্ছেন জেনারেল লাইনে, তাই পড়তে বাধ্য, পড়তেছেন, কিন্তু গোপনে এক হুজুরের কাছে তিনি আরবি পড়তেন, বাবা কারো মাধ্যমে খবর পায় খুব খেপছেন, ভীষণ রাগারাগি করছেন, এবং ওই মাস্টারকে বলে পাঠিয়েছেন যে আমি আপনার কাছে দিছি, ওরে বাংলা ইংরেজি পড়াবেন আপনি, ও কিভাবে ওখানে আরবি পড়তে গেল, খুব রাগ করলেন। যাই হোক, তো কিন্তু উনি চুপচাপ গোপনে আরবি পড়তে থাকলেন, পরে এক সময় কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন। একবার এরকম হলো, হাকিমুল মত মাওলানা থানভী রহমতুল্লাহর সফর হলো কলকাতায়, তো সদস্য হুজুর শুনে ওখানে বয়ান শুনতে গেছেন, মসজিদের মধ্যে বয়ান হয়েছে, বয়ান শেষে হাকিমুল মত যখন বের হন, তো সদস্য হুজুর তখন তো সদস্য আপনার তখন, তখন তো শামসুল হক কলেজের ছাত্র শামসুল হক, যাই হোক, তো তিনি কাছে গেলেন এবং বললেন, সালাম দিলেন, বললেন যে হজরতজি আমার আমার জন্য দোয়া করে দেন আমি যাতে আলেম হইতে পারি। হজরত বললেন তুমি কি করো? বলে আমি এখানে প্রেসিডেন্সি কলেজে পড়ি। হ্যাঁ মিয়া, তুমি কলেজে পড়ো তো আলেম হইবে কেমনি, চাও তুমি দারুল দেওবন্দে ভর্তি হও গিয়া, বস এতটুকু কথা, যাও দারুল দেওবন্দে গিয়ে ভর্তি হও। একদম দিল থেকে মানে কলেজ ভার্সিটি একদম বের হয়ে গেছে, বিচারণ হয়ে গেছেন এলমে নবুয়ত অর্জনের জন্য, আসমানি এলম অর্জনের জন্য পাগল পারা হয়ে গেছেন ওর পর থেকে। এরপরে গেলেন দেবন্দে ভর্তি হলেন, পড়লেন, হ্যাঁ না, ফের হাকিমুল মুথানবীর সোহবতে গেলেন, বিশ্বের সেরা আলেমদের নিকট থেকে আল্লাহর দিন শিখলেন, এলমে দিন শিখলেন, এলমে হাদিস শিখলেন, বিশ্ব সেরা ওলির নিকট আল্লাহর মহব্বতের সবক সবক শিখলেন, বরং মানে আল্লাহ পাকের এক মস্ত বড় ওলি হলেন। কবি আলম গুলিস্তান আর কবি বীরানা হতা হ্যায় জো হতা হ্যায় বাপা সে খাতিরে দিওয়ানা হতা হ্যায়, এক আল্লাহ ওয়ালা দুয়ার নজরের বরকতে কি হয়ে গেল, সেই সদস্যা হুজুরের দ্বারা কত লক্ষ লক্ষ মানুষ আল্লাহ ওয়ালা হয়েছে। বাংলাদেশের বিখ্যাত এই ব্যক্তিত্ব ডক্টর শহীদুল্লাহ সাহেবের মতো মানুষ এই সদস্যা হুজুরের সোহবতে এসে বসে থাকতেন, হ্যাঁ না, কি মহামলা। যাই হোক, কিসের থেকে এত কথা হলো তো কি জানে, কি থেকে শুরু হয়েছিল, আল্লাহর জন্য দুনিয়া আল্লাহ পাক দিয়ে দেন, দুনিয়া আল্লাহ পাক দিয়ে দেন। আজ আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে যদি কোনো কথাবার্তা নাই, কিছু নাই, চুপচাপ বসে থাকলেন, কাজ ওতেই কাজ হয়ে যায়। খালি খালি বসে থাকলো কাজ হয়ে যায়, রু থেকে রুহে নূর মুন্তাকিল হইতে থাকে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি মুকাসাবাতুল কুলুব কিতাবের মধ্যে লিখছেন, ফাইন্নাত তিবা তাসরিকু মিনাত তিবা, আল্লাহ ওয়ালাদের নিকট বসলে, হ্যাঁ না, রু থেকে রুহে নূর আসতে থাকে, আবার খারাপ লোকের কাছে বসলে তার খারাপই ভিতরে মুন্তাকিল হইতে থাকে, খারাপের প্রভাব আর এক অন্তরকে প্রভাবিত করতে থাকে। হ্যাঁ, খারাপের সঙ্গ ওই লোকটাকে খারাপ বানায় ফেলে, আর ভালোর সঙ্গ যদি পায় তো সেই লোকটার জিন্দগি ভালো হয়ে যায়, ফের আল্লাহ বলার সোহবত যদি পায় তো সে আল্লাহ বলা হয়ে যায়। নমরুদের সোহবত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, বরবাদের দিকে নিয়ে যায়, আর ইব্রাহিম খলিলুল্লাহর সোহবত, হ্যাঁ, মানুষকে নূরের দিকে নিয়ে যেতে থাকে। শুনতে বন্ধুরা, আশ্চর্যের বিষয় হলো বহু মানুষ দিনকে ভালোবাসে কিন্তু আল্লাহ ওয়ালাদের সোহবত অর্জন জরুরি এটা বুঝে না এবং বুঝতে রাজিও না। এই লোকেরা ভীষণ ক্ষতির মধ্যে আছে, যারা এই হালতে আছে তারা বড় অন্ধকারে আছে এবং বড় বেশি ক্ষতির মধ্যে আছে। মানে সিরাতুল মুস্তাকিমের হেদায়ত এর নূর পাওয়ার পথ থেকে এরা অনেক দূরে পড়ে থাকে। এসা না করা চাই, দিন শিখতে চাও তো সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটো। সিরাতুল মুস্তাকিম সেটাই যেটা আল্লাহ বলাদের রাস্তা, মুস্তানাদ রাস্তে ওহি মানে গায়, জিনসে হোকে তেরে দিওয়ানে গায়, লৌটায় জিতনে ফরজানে গায়, তাব মঞ্জিল সির্ফ দিওয়ানে গায়।